الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের সদুপদেশ, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদ শরীফ পড়ো, স্মরণে এসে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা ভুলে যাওয়া জিনিস, ভুলে যাওয়া বিষয় যাতে স্মরণ হয়ে যায়, এই বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় মাদানী ফুল শ্রবণ করলাম, আমল করার মতো মাদানী ফুল শ্রবণ করলাম হাদিসে পাকের মাধ্যমে। যে আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায়, বয়সের কারণে হোক, বার্ধক্যের কারণে হোক, বা যে কোনো কারণে হোক, মানুষ স্বাভাবিকভাবে অনেক কিছু ভুলে যায়। ছাত্র যদি হয়ে থাকে পড়াশোনা ভুলে যায়, বৃদ্ধ মানুষ যদি হয়ে থাকে তাহলে বিভিন্ন জিনিস দেখা যায় বয়সের কারণে সে ভুলে যায়। তো আমাদের এমন একটি ব্যবস্থাপত্র মিলে গেল, আমরা পেলাম, যদি আমরা দুরুদ শরীফ পাঠ করি তো ইনশাআল্লাহ আমাদের সেই ভুলে যাওয়া বস্তু, ভুলে যাওয়া জিনিস আমাদের স্মরণ হয়ে যাবে। তাই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এখন থেকে শুধু এই ভুলে যাওয়া জিনিস স্মরণে চলে আসার জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে থাকব ইনশাআল্লাহ। এর বরকতে আমাদের সেই ভুলে যাওয়া জিনিস, ভুলে যাওয়া বিষয় স্মরণ হয়ে যাবে, পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা ভালো ভালো নিয়ত করি, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুমিন মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো আমরা হজ অনেকে করিনি, আমরা অনেকে পারবো না অনেক বড় বড় আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে, মাদ্রাসা নির্মাণ করতে, কিন্তু যদি আমরা ইখলাসের সাথে অন্তর থেকে নিয়ত করি যে আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ঘর নির্মাণ করব, আমি আল্লাহ তাআলার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমা ইলমে দ্বীন যেখান থেকে শিক্ষা দেয় সেই ঘর মাদ্রাসা নির্মাণ করব, আমি অনেক দান খয়রাত করব, আমি মানুষদেরকে, অসহায় মানুষদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তাআলা তৌফিক দিলে মক্কা মদিনা গিয়ে পবিত্র স্থান জিয়ারত করব, হজ পালন করব, এইভাবে বিভিন্ন আমরা নিয়ত করতে পারি আর ইনশাআল্লাহ এই নিয়তের কারণে আমরা সওয়াব পেয়ে যাব, যদিও বাস্তবে সেই কাজ আমরা নাও করতে পারি। তাই আসুন আমরা ভালো ভালো নিয়ত করি, কারণ নিয়তের ক্ষেত্রে আমাদের কার্পণ্যতা উচিত নয়। নিয়ত করি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির সওয়াবে নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব, এতে শিক্ষণীয় বিষয়গুলোকে আমল করব, বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করে আমরা নিজের জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করব। আজ এমন এক মহান ব্যক্তিত্ব, এর সদুপদেশ আলোচনা করব, তার জীবনের কিছু দিক আমরা আলোচনা করব, তার শ্রেষ্ঠত্বের কিছু দিক আমরা আলোচনা করব, পাশাপাশি সেই মহান ব্যক্তির উত্তম চরিত্রের কিছু ঝলক আমরা উপস্থাপন করার চেষ্টা করব, এবং এর মাধ্যমেই আমরা বিভিন্ন সদুপদেশ গ্রহণ করব যাতে আমাদের জীবন সুন্দর হয়ে যায়, জীবনটা আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে ইখলাসের সাথে দেখার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সেই মহান ব্যক্তি হলো আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জান্নাতের সর্দার, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তিনি ছিলেন প্রথম গাউস, তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যে মোবারক আকৃতি ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক আকৃতি ছিল, আকৃতি মোবারক ছিল, সেই মোবারক আকৃতির সাথে সর্বাধিক বেশি সামঞ্জস্যপূর্ণ। জি প্রিয় দর্শক, তা আসুন আজ সেই মহান জান্নাতি মহান ব্যক্তির জীবনে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো থেকেও সদুপদেশ গ্রহণ করব। আসুন প্রথমে আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শুভ জন্ম সম্পর্কে কিছু শ্রবণ করি। ইমামে আলী মকাম, ইমামে হুমাম, ইমামে আরশে মকাম হযরত সাইয়েদুনা ইমাম আবু মুহাম্মদ হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সৌভাগ্যমণ্ডিত জন্ম 15ই রমজানুল মোবারক তৃতীয় হিজরিতে হয়েছিল। তার নাম মোবারক হলো হাসান, উপনাম আবু মুহাম্মদ, আর উপাধি হলো তাকি, সৈয়দ, সিবতে রসুল এবং সিবতে আকবর। তাকে রায়হানাতুর রসুল অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল ও বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মোবারকা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 547 হাদিস নং 3752 এতে রয়েছে, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাদৃশ্যপূর্ণ আকৃতি কোনো ব্যক্তির ছিল না। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উপবিষ্ট আছেন। সুবহানাল্লাহ। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের দিকে মনোযোগী হচ্ছিলেন আর কখনো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার এই সন্তান হলো সাইয়্যিদ অর্থাৎ সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মাঝে মীমাংসা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত সম্পর্কে আমরা কিছু শ্রবণ করলাম, আসুন তার মহান চরিত্রের কিছু ঝলক আমরা অবলোকন করি। একদা হযরত সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় মেহমানের সাথে খাবার খাচ্ছিলেন। গোলাম গরম গরম ঝোলের পাত্র যখন রাখছিলেন, এমন সময় তার হাত থেকে পাত্র পড়ে গেল, যার কারণে ঝোলের দাগ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েও লেগে গেল। তা দেখে গোলাম ঘাবড়ে গেল এবং লজ্জায় অবনত হয়ে সূরা আলে ইমরানের 134 নং আয়াতের এই অংশটি তেলাওয়াত করল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ কানজুল ইমান থেকে অনুবাদ, এবং ক্রোধ সংবরণকারী মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি যখন এই আয়াতে কারিমা শ্রবণ করলেন, তিনি বললেন, আমি ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। গোলাম অতঃপর এই আয়াতে কারিমার শেষ অংশটুকু পাঠ করলেন, অর্থাৎ এবং সব ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার প্রিয়। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। এই ঘটনাটি রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 95 পৃষ্ঠায় রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের কত সুন্দর উপমা আমরা শ্রবণ করলাম। বাহজাদুল মাজালিস দ্বিতীয় খণ্ড 486 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যদি কেউ আমার এক কানে গালি দেয় এবং অপর কানে ক্ষমা চেয়ে নেয়, তবে আমি অবশ্যই তার ক্ষমা চাওয়া কবুল করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কতই না চমৎকার আখলাক যে আমাদেরকে অনেকে আমাদের সাথে যদি খারাপ আচরণ করে, গালি দেয়, আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই কারণে অভিমান করে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, মানুষকে ক্ষমা করি না, আর বলে বেড়াই সে অমুক, সে আমার সাথে খারাপ আচরণ করেছে, সে আমাকে গালি দিয়েছে, আমি তাকে কখনো ক্ষমা করব না। কিন্তু শুনুন, জান্নাতি ব্যক্তিদের উত্তম চরিত্র কেমন হয়ে থাকে। সুবহানাল্লাহ, যে যদি এক কানের মধ্যে গালি দেয় এবং অপর কানে এসে বলে যে আমাকে ক্ষমা করে দিন, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তার ক্ষমা চাওয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আসুন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা কিছু সদুপদেশ শ্রবণ করি। বাস্তবিকই একটি ঘটনার প্রেক্ষাপটে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তার কথা খুব সামান্য, তার কথা খুবই অল্প ছিল, কিন্তু এর মধ্যে কত যে নিগূঢ় রহস্য রয়েছে, আমাদের জন্য কত সদুপদেশ রয়েছে, সেটা যখন আমরা শ্রবণ করব তখনই উপলব্ধি করতে পারবো। আসুন আমরা সেই ঘটনাটি শ্রবণ করি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লঙ্গরখানা বিশিষ্ট সাধারণ সকলের জন্য খোলা থাকত। তার লঙ্গরখানায় অনেক মজাদার ব্যয়বহুল খাবার তৈরি করা হতো, যার কারণে লঙ্গরখানার খরচ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এ অতিরিক্ত খরচ দেখে কোন একজন বলে উঠল, লা খায়রা ফিল ইসরাফ, অপচয়ে কোনো নেকি নেই। এই কথা শুনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে যে উত্তর দিলেন, সেটাই হবে আমাদের জন্য সদুপদেশের মহান ভাণ্ডার। আসুন শ্রবণ করি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে কি উত্তর দিলেন। তিনি উত্তর দিলেন, লা ইসরাফা ফিল খায়র, কোনো নেক কাজে খরচ কোনো অপচয় নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কতই না চমৎকার উপদেশ যে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, কেমন পর্যন্ত যত মুসলমান আসবে সকলের জন্য তিনি জানিয়ে দিলেন যে যতই তোমরা নেক কাজে খরচ করো সেটা অপচয় নয়, যদি সেটা শরীয়ত সম্মত হয়। নিঃসন্দেহে সেটা শরীয়ত সম্মত। আমরা মিলাদ মাহফিল করে থাকি, আমরা উর্স পালন করে থাকি, আমরা জুলুস পালন করে থাকি, আমরা বিভিন্ন কাজের শুরুতে কোরআন খানি করি, ফাতিহা করি ইত্যাদি করে থাকি। এই যে নেক কাজগুলো রয়েছে, সবে বারাতের মধ্যে, সবে কদরের মধ্যে, ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে আমরা অনেক সময় আপ্যায়নের মাধ্যমে খুশি আদান প্রদান করে থাকি, তো যে সকল কাজগুলো শরীয়ত সম্মত এগুলোর মধ্যে খরচ করা সওয়াবই সওয়াব রয়েছে, এগুলোর মধ্যে কোনো অপচয় নেই। হ্যাঁ, যে অপচয় করবে সেটা তো অপচয় অবশ্যই। তো প্রিয় দর্শক, আজকে আমরা যদি এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান কাজটাকে, তিনি সকলের জন্য তার লঙ্গরখানাকে উন্মুক্ত রাখতেন, ধনী হোক গরিব হোক, আজ আমাদের মেহমানখানা, আমরা কি আমাদের ঘরে খাবার পাকানোর সময় মেহমানদের জন্য দস্তরখানাকে প্রসারিত করি, মেহমানের জন্য কি আমরা আগ্রহী থাকি যে আমার ঘরে কোনো মেহমান আসুক আমরা আপ্যায়ন করব, চিন্তার বিষয়। আর এখানে যে বিষয়টি আজকে বেশি আলোচনা করব সেটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপচয়ের একটি সংজ্ঞা আমাদেরকে জানিয়ে দিলেন যে নেকির কাজে অপচয় নেই। কিন্তু আফসোসের বিষয়, আজ এই সদুপদেশ যদি আমরা আমল করতে যাই, তার এই মহান বাণী, তার এই মহান উপদেশ এর উপর যদি আমরা আমল করতে যাই, তাহলে দেখব আমরা তো অপচয় কাকে বলে জানিই না, আমরা তো কোনটা অপচয় কোনটা নেকির কাজ আজকে আমরা পার্থক্য করতে পারছি না। তাই আসুন, জান্নাতে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে আমল করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে, আর সেই জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম থাকবে, আউলিয়া কিরাম থাকবে, আর এই জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে। তাই আমরা যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার এই সদুপদেশটা আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি, বুঝতে পারি, অপচয় থেকে বাঁচতে পারি, তাহলে ইনশাআল্লাহ হতে পারে আমাদের জীবনের অকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, বরকতহীনতার যে কাজগুলো রয়েছে, হারাম যে কাজগুলো রয়েছে যেগুলো অপচয়ের মাধ্যমে হয়ে থাকে, সেটা থেকে আমরা বাঁচতে পারবো। আসুন আমরা শেখে তরিকাত আমির আল সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আমির আল সুন্নাত, যে অপচয়ের বিষয়ে তার বিশ্ববিখ্যাত কিতাব নামাজের আহকাম, এতে তিনি অনেক মাদানি ফুল একত্রিত করেছেন, মাদানি ফুল উদ্ধৃতি করেছেন। সেখান থেকে আমরা আজকে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদুপদেশকে বুঝে আমল করার জন্য সেই নামাজের আহকাম থেকে আমরা অপচয়ের বিষয়ে আজকে আমরা কিছু মাদানি ফুল শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড 294 পৃষ্ঠা, হাদিস নং 425, এতে বর্ণিত রয়েছে, একদা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করলেন। তখন তিনি ওযু করছিলেন। ওযুতে পানির অপচয় হতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, পানির অপচয় করছো কেন? উত্তরে তিনি বললেন, ওযুতেও কি পানির অপচয় আছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আছে, এমন কি তুমি প্রবাহিত নদীতে ওযু করলেও। আল্লাহু আকবার! আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাই উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, বর্ণিত হাদিসে প্রবাহিত নদীতেও পানির অপচয় আছে বলা হয়েছে, আর অপচয় শরীয়তের দৃষ্টিতে একটি নিন্দনীয় বিষয় হিসাবে স্বীকৃত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং অযথা ব্যয় করো না, নিশ্চয়ই অযথা ব্যয়কারী তার পছন্দনীয় নয়। যেহেতু উক্ত আয়াতটি মুতলাক, তাই উক্ত আয়াত দ্বারা পানির অপচয়ও নিন্দনীয় ও নিষিদ্ধ সাব্যস্ত হবে। অধিকন্তু হাদিস ও নিষেধাজ্ঞার সূচক শব্দ দ্বারা সরাসরি ওযুতে পানির অপচয়কে নিষেধ করা হয়েছে, আর নিষেধাজ্ঞা প্রকৃত পক্ষে হারামি সাব্যস্ত করে। সুতরাং ওযুতে পানির অপচয় হাদিস দ্বারা নিষিদ্ধ বিধায় এবং শরীয়তের দলিল সমূহে নিষেধাজ্ঞার হুকুম মূলত হারাম হওয়াকে বুঝায়। বিধায় ওযুতে পানির অপচয় করাও সম্পূর্ণরূপে হারাম। নুরুল ইরফান 232 পৃষ্ঠায় রয়েছে, প্রসিদ্ধ মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এর ফতোয়াতে উল্লেখিত সূরা আল আনআমের 141 নং আয়াতের অনুবাদে বর্ণিত অপচয়ের বিস্তারিত বর্ণনা করে বলেন, নাজায়েজ তথা অবৈধ কাজে ব্যয় করাও এক ধরনের অপচয়। নিজ পরিবার পরিজনকে অভুক্ত ও নিঃস্ব করে সমস্ত সম্পদ দান করাও এক ধরনের অপচয়। নিজের প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাও এক ধরনের অপচয়। এ কারণে শরীয়ত সম্মত কারণ ব্যতীত অজুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ চারবার ধৌত করাকে অপচয়ের মধ্যে গণ্য করা হয়েছে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তিকে অজু করতে দেখে ইরশাদ করলেন, অপচয় করো না, অপচয় করো না। প্রিয় দর্শক, অপচয়ের বিষয়ে আমরা শ্রবণ করলাম। বাস্তবপক্ষে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অপচয় ছড়িয়ে আছে। আসুন আমরা অপচয় থেকে বাঁচার জন্য কিছু মাদানি ফুল শ্রবণ করি, যাতে আমরা ওযু, গোসল, খাবার ইত্যাদি চলাফেরা বিভিন্ন কাজের মধ্যে আমরা যাতে অপচয় থেকে বাঁচতে পারি। আমির আল সুন্নাত বলেন, আজ পর্যন্ত যত ধরনের অবৈধ অপচয় করেছেন তা থেকে তওবা করে ভবিষ্যতে আর কখনো কোনো ধরনের অপচয় না করার প্রতিজ্ঞা করে নিন। যে প্রিয় দর্শক, অপচয় করা হারাম, আর এটা থেকে আমাদেরকে তওবা করতে হবে। যখন আমরা অন্তরের স্থল থেকে তওবা করে আমরা অপচয় থেকে বাঁচার চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে এবং ভবিষ্যতে আমাদের অপচয় থেকে বাঁচা সহজ হবে। ওযু গোসল যাতে সুন্নত মোতাবেক হয় এবং পানিও যাতে কম খরচ হয়, সেই রূপ নিয়ম নীতি গড়ে তোলার চিন্তা ভাবনা করুন, এবং কিয়ামতের দিন প্রতিটি অণু পরিমাণ যে কাজের হিসাব নিকাশ হবে সেটাকে ভয় করুন। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমের 30 পারা সূরা জিলজালের 7 ও 8 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, সুতরাং যে অনু পরিমাণ সৎকাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনু পরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। তাই আমাদের এই আয়াতে কারিমা স্মরণ রেখে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের ক্ষেত্র অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উজু করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত, সাবধানতার সাথে পানির নলকে চালু করুন। অজুকালীন সময়ে সম্ভব হলে এক হাত নলের উপরে রাখুন এবং প্রয়োজন সেরে বারবার নল বন্ধ করুন। নলের পরিবর্তে লোটা, বদনা বা এই জাতীয় পাত্র দ্বারা উজু করলে অপেক্ষাকৃত পানি কম খরচ হয়। তাই যাদের জন্য লোটা অর্থাৎ বদনা ইত্যাদি দ্বারা উজু করা সম্ভব, তারা লোটা ইত্যাদি দ্বারাই উজু করুন। আর যদি নলে উজু করা ছাড়া উপায় নাই থাকে, তাহলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লোটা দ্বারা ধৌত করা সহজ, তা লোটা দ্বারা ধৌত করে অপরাপর অঙ্গ নল দ্বারা ধৌত করুন, যাতে অপচয় হতে বাঁচা যায়। মিসওয়াক, কুলি, গড়গড়া, নাক পরিষ্কার, দাড়ি ও হাত পায়ের আঙ্গুল খিলাল, মাথা মাসে করা ইত্যাদি করার সময় পানির নল ভালোভাবে বন্ধ রাখুন, যাতে এক ফোঁটা পানিও অযথা নষ্ট না হয়। এভাবে ভালোভাবে নল বন্ধ করার অভ্যাস গড়ুন। বিশেষ করে শীতকালে অজু গোসল করার জন্য হাঁড়ি পাতিল, কাপড় ইত্যাদি ধোয়ার জন্য গরম পানি লাভের আশায় পাইপের জমা ঠান্ডা পানি অনর্থক ছেড়ে না দিয়ে কোনো পাত্রে জমা করানোর অভ্যাস গড়ে তুলুন এবং পরবর্তীতে সেটাকে বিভিন্ন কাজে লাগিয়ে দিন। সাবান দ্বারা হাত মুখ ধোয়ার জন্য হাতের তালুতে সাবান ফেনায় রূপান্তর করার সময়ও সাবধানতার সাথে সামান্য পানি নিয়ে তারপর সেখানে সাবান রেখে সাবানকে ফেনায় রূপান্তরিত করুন। যদি প্রথম থেকেই হাতে সাবান রেখে পানি ঢালতে থাকেন, তাহলে পানি বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবহারের পর পানি নেই এমন সাবান দানিতে সাবান রাখুন, যাতে এই সাবান পানিতে রাখার কারণে অপচয় না হয়ে যায়, গলে না যায়। পান করার পর গ্লাসের অবশিষ্ট পানি এবং আহার করার পর জগের অবশিষ্ট পানি ফেলে না দিয়ে অন্যকে পান করিয়ে দিন, অন্য কোনো কিছুতে ব্যবহার করুন। ফলমূল, তরি তরকারি, কাপড় চোপড়, বাসন ইত্যাদি বিছানাপত্র ধোয়ার সময়, এমনকি একটি চায়ের কাপ বা চামচ ধোয়ার সময়ও বর্তমানে যে ব্যাপক হারে পানি অপচয় করতে দেখা যায় এবং প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহারের ছড়াছড়ি দেখা যায়, তা কোনো বিবেকবান সুহৃদয় পুরুষের সহ্য করার মতো নয়। হাই, যদি তাদের অন্তরে এই কথাগুলো গেঁথে যেত, তাহলে অপচয় থেকে বাঁচা খুবই সহজ হতো। অধিকাংশ মসজিদ, ঘর, অফিস, দোকান ইত্যাদিতে দিন রাত 24 ঘন্টা অনর্থক বৈদ্যুতিক বাতি জ্বলতে থাকে এবং অনর্থক বাতি, এসি ইত্যাদি চলতে থাকে। তাই প্রয়োজন সেরে ঘরের বাতি, পাখা এবং এসি ও কম্পিউটার ইত্যাদি বন্ধ করে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। নল হতে ফোঁটা ফোঁটা পানি পড়তে দেখলে তাড়াতাড়ি তা মেরামত করে নিন, অন্যথায় পানি নষ্ট হতে থাকবে। মাঝে মধ্যে মসজিদ, মাদ্রাসার পাইপের নল দিয়েও এরূপ ফোঁটা ফোঁটা পানি পড়তে দেখা যায়, কিন্তু তা দেখাশোনা করার কেউ থাকে না এবং এর যাবতীয় দায় দায়িত্ব মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির মনে রাখতে হবে। তাই এরূপ পানি পড়তে দেখলে নিজ দায়িত্ব মনে করে তাড়াতাড়ি তা মেরামত করে নিয়ে নিজের পরকালীন কল্যাণের পথ সুগম করুন। আহার করার সময়, অন্য কোনো পানীয় পান করার সময়, ফলমূল কাটার সময় কোনো দানা, খাদ্যকণা ও পানীয় জাতীয় কোনো ফোঁটা যাতে নষ্ট ও অব্যবহৃত না হয় সেটার প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মূল্যবান সদুপদেশ শ্রবণ করে সেই সদুপদেশকে ভালোভাবে অনুধাবন করার জন্য আমরা যে অপচয়ের বিষয়ে শ্রবণ করলাম, যে অপচয় কাকে বলে, অপচয় আমরা কিভাবে করছি আর অপচয় থেকে কিভাবে বাঁচতে হবে, বাস্তবিক পক্ষে অপচয় হারাম, সেটা হোক এক ফোঁটা পানি আর সেটা হোক এক পেয়ালা দুধ ইত্যাদি, তো আমাদের জীবনের সর্বক্ষেত্রে অপচয় থেকে বাঁচতে হবে। এই জিনিসটাকে আমাদের ভালোভাবে অনুধাবন করতে হবে, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, অপচয়কারী আল্লাহ তাআলার আজাবে গ্রেফতার হওয়ার উপযুক্ত, তার ঠিকানা হলো জাহান্নাম। তাই আমাদের উচিত অপচয় থেকে বাঁচা, অপচয় দেখে অপচয়কে রোধ করা। আর আলহামদুলিল্লাহ, এই যে অপচয়ের বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আমরা যদি সচেতন হতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ইলমে দিন অর্জন করা, জ্ঞান অর্জন করা। আজকে হয়তো অনুষ্ঠানের মাধ্যমে অনেকের অপচয়ের বিষয়ে ধারণা যা পূর্বে ছিল না আজ হয়তো জানা হয়েছে। তাই প্রিয় ইসলাম ভাইরা, এভাবে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে যদি আমরা সম্পৃক্ত থাকি, মাদানী কাফেলাতে সফর করি, মাদানী চ্যানেল দেখতে থাকি এবং দাওয়াত ইসলামে যে বিভিন্ন শহরে সাপ্তাহিক সুন্নতে পরিবহন ইজতেমা অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করি, তাহলে এই অপচয়ের ধারণার সাথে সাথে অন্যান্য আরো যে আমার উপর অনেক ফরজ দায়িত্ব রয়েছে, ওয়াজিব দায়িত্ব রয়েছে, সুন্নতে মোবারকা রয়েছে, যেগুলি আমাদের জন্য অপরিহার্য, যেগুলো পালন করা আমাদের জন্য কর্তব্য, যেগুলো পালন করলে আমরা সওয়াবের অধিকারী হব, বর্জন করলে গুনাহগার হব, এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি মাদানী মহলে সম্পৃক্ত থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। ভালো থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।